Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على أما بعد فأعوذ بالله
اللہ تعالیٰ نے مومن کی یہ نشانی بتائی ہے کہ جب
اللہ تعالیٰ مومن دیر جے لکھن ابن پوری چوئے برننا کرے چھن تا ہلو جکھنی خدا تعالیٰ براتے خدا نامے کنو کتھا تا دیر شامنے رکھا ہوئے کنو نصیحت کرا ہوئے تکھن تا دیر ہردئے بھیت ہوئے بھوئے پائے সেই নসিহতের তাদের উপর প্রভাব পড়ে আর এই নসিহত তাদের ইমান বৃদ্ধির কারণ হয়। অনেক সময় ব্যক্তিগত ব্যস্ততা, ব্যক্তিগত সমস্যা বা অন্যান্য অনেক কারণে মোমেন খোদা প্রদত্ত নির্দেশাবলীর উপর পুরোপুরি মনোযোগ দিতে পারে না, মনোযোগ নিবদ্ধ করতে পারে না, মানবীয় প্রকৃতিগত দুর্বলতা অনেক সময় ছেয়ে যায়। অনেক সময় শয়তান আলস্য সৃষ্টি করে, সে কারণে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে 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 স্মরণ করানোর বা মনে করানোর নির্দেশ দিয়েছেন যেন সত্যিকারের মোমেন সত্যিকারের মোমেনের নিজের দুর্বলতার প্রতি দৃষ্টি থাকে। সত্যিকারের যদি কোনো কারণ থাকে তাহলেও আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে তার কাছে সাহায্য চেয়ে সেইগুলো দূর করার চেষ্টা করা উচিত। আর যদি কৃত্রিম অজুহাত হয়, মন গড়া বাহানা হয়, তাহলে নসিহত এবং স্মরণ করানোর, তাকে সাবধান করার জন্য বা তাকে ঝাঁকুনি ঝাঁকানোর জন্য যথেষ্ট হয়। এবং সতর্ক বাণী যে দেখো, যে পথে তুমি অগ্রসর হচ্ছ সেটি ভুল রাস্তা, আর শয়তানের কোলে তুমি আশ্রয় নিচ্ছ। অনেক অনেক নির্দেশের উপর আমল না করার জন্য শয়তান তোমাকে বিভ্রান্ত করছে, প্ররোচিত করছে। স্মরণ রেখো, সত্যিকারের আশ্রয়স্থল হলেন আল্লাহ তাআলা। তোমাদের প্রয়োজন, তোমাদের চাহিদা যিনি মেটান, আর বান্দাদের সাথে সত্যিকার অর্থে যিনি ভালোবাসা রাখেন আল্লাহ তাআলা ছাড়া সেই সত্তা আর কেউ নয়। সুতরাং সকল অবস্থায় স্বাচ্ছন্দে অস্বাচ্ছন্দে, সঙ্গতি অসঙ্গতি, সুখ দুঃখে, সুখ দুঃখ এবং স্বাচ্ছন্দ্য অস্বাচ্ছন্দে যদি কারো উপর নির্ভর করা যায় তাহলে সেটি আল্লাহ তাআলার সত্তা। সত্যিকারের মোমেনকে যখন এই খোদার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয় তখন এটি তার ঈমানকে বৃদ্ধি করে। এটি স্পষ্ট কথা যে ঈমানের ক্ষেত্রে যদি উন্নতি করে, যদি সচেতনতা সৃষ্টি হয় যে আমরা কি করছি, এই ইহজাগতিক ব্যস্ততা এবং কৃত্রিম বাহানার কারণ আশ্রয় নিয়ে আমরা আল্লাহ তাআলাকে ছেড়ে জাগতিক বিভিন্ন উপকরণের উপর নির্ভর করা আরম্ভ করছি, এই চেতনা যখন সৃষ্টি হয় মানুষ সত্যিকারের আশ্রয়স্থলের দিকে ফিরে আসে। এটি এক মোমেনের পরিচয় এবং লক্ষণ। সে তার সম্পূর্ণ পুরোপুরি তাওয়াক্কুল সেই সত্তার উপর হবে, সে অনন্য খোদার উপর হবে, যিনি রব, যিনি রহমান এবং রহিম, যিনি বান্দাদের চাহিদা পূরণ করেন, তাদের দোয়া কবুল করেন, তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি নিজে বান্দাদের নেক কর্মের প্রতিদান দিয়ে থাকেন, তার পথে কৃত প্রতিটি কাজ এবং প্রতিটি কর্মের উত্তম প্রতিদান দিয়ে থাকেন। যেই আয়াত আমি তেলাওয়াত করেছি তাতেও আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে ঈমানে যারা অগ্রগামী আর খোদার উপর যাদের ভরসা, তাদের দুটো স্পষ্ট লক্ষণ আছে। একটি হলো তারা নামাজ কায়েম করেন, দ্বিতীয়ত খোদা প্রদত্ত সম্পদ থেকে তার পথে তারা খরচ করে। এগুলো এক কথায় এগুলো দুটো মৌলিক লক্ষণ যা মোমেনের ইমান এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের বৈশিষ্ট্যকে দৃঢ় করে। নামাজের সাথে আর্থিক কুরবানির উল্লেখ আল্লাহ তাআলা কোরআনে আরো বেশ কয়েক জায়গায় করেছেন। কোরআনের প্রারম্ভেই সূরা বাকারার সূচনাতেই প্রত্যেক মুত্তাকির এই পরিচয় এবং চিহ্ন বর্ণনা করেছেন যে তারা নামাজ কায়েম করেন এবং যে সম্পদ আল্লাহ তারা দিয়েছেন তা থেকে তার পথে তারা খরচ করে। যেভাবে বলেছি অগণিত স্থানে নামাজ এবং আর্থিক কোরবানিকে আল্লাহ তারা এক স্থানে বর্ণনা করেছেন, যেন আত্মা এবং নাফসের পবিত্রতার ব্যবস্থা করতে পারে মোমেন। এক জায়গায় বিষয়টাকে এভাবে বর্ণনা করা হয়েছে, কুল্লি ইবাদি আল্লাযিনা আমানু ইয়ুকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উন ফীহি ওয়া লা খিলাল। তুমি আমার সে সকল বান্দাদেরকে বলে দাও যারা ঈমান এনেছে, তারা যেন নামাজ কায়েম করে আর আমরা যা কিছু দিয়েছি তা থেকে গোপনে এবং প্রকাশ্যে যেন তারা খরচ করে, সেই দিন আসার পূর্বে যখন কোনো ব্যবসা বাণিজ্য হবে না এবং কোনো বন্ধুত্ব কাজে লাগবে না। সুতরাং যারা শাস্তি পুরস্কার দিবসের উপর ঈমান রাখে, যারা এই কথার পুরোপুরি জ্ঞান এবং বোধপত্তি রাখে যে খোদা তাআলা বিচার দিবসের মালিক, তাদের স্মরণ রাখা উচিত যে নামাজ এবং আল্লাহ তাআলার পথে একত্রিত ত্যাগ এবং কোরবানি। তাই আল্লাহ তাআলার ফজলে এক ব্যক্তির বাঁচার বা রক্ষার ব্যক্তিকে রক্ষার উপকরণ সৃষ্টি করবে, এছাড়া কোনো ব্যবসা বাণিজ্য কাজে আসবে না, অধিক সম্পত্তি ও কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা একথাও জিজ্ঞেস করবে না যে কতটা ব্যাংক ব্যালেন্স ছেড়ে এসেছ, আর একথাও জিজ্ঞেস করবেন না যে তোমাদের বন্ধু কোন কোন বড় লোক ছিল, কোন কোন বড় লোক তোমাদের বন্ধু ছিল। আর এই এই জাগতিক বন্ধুত্ব কোনো প্রকারের বাঁচানোর কোনো উপকরণ সৃষ্টি করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে যদি সত্যিকারের মোমেন হও, এই দুটো বিষয়ের দিকে অনেক বেশি মনোযোগ দাও, এই নামাজ এই কুরবানি যেন বাহ্যত হয় আর গোপনেও যেন হয়, প্রকাশ্যেও যেন হয় গোপনেও যেন হয়। গোপনে যেই কোরবানি বা ত্যাগ স্বীকার করা হয় তাই মান বৃদ্ধির কারণ হয়ে থাকে, আর পূর্বের তুলনায় অনেক বেশি খোদা তালার ভালোবাসা অর্জনের কারণ হবে। আর প্রকাশ্যে যে কোরবানি করা হয় সেই কোরবানি নিজের অহংকার প্রকাশের জন্য নয়, বরং অন্যের ভিতর প্রেরণা সৃষ্টির জন্য যদি তা করা হয় তাহলে খোদা তালার ফজলকে এটি আকর্ষণের কারণ হয়ে থাকে। সুতরাং প্রত্যেক আহমদিকে যে হযরত মসীহ ইসলামের উপর ইমান এনে নিজেকে মোমেনদের জামাতে অন্তর্ভুক্ত মনে করে, এই দুটো বিষয়ের দিকে তার অনেক বেশি দৃষ্টি দেওয়া উচিত। প্রথম কথা হল নামাজ, নামাজের নামাজ পড়া, রীতিমতো নামাজ আদায় করা, যথাসম্ভব জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করা। তারপর এই সমস্ত নামাজকে নফলের মাধ্যমে সজ্জিত করতে হবে, সাজাতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষ থেকে একটি রওয়ায়েত রয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল কুফরে ওয়াল ঈমানে তারকুস সালাত, কুফরি এবং ইমানের ভিতর পার্থক্য সূচক হল নামাজ পরিত্যাগ করা। সুতরাং শুধু নামাজ যে পরিত্যাগ করে বা নামাজ যে ছেড়ে দেয় বা নামাজের দুর্বলতা দেখায়, সে শুধু দুর্বল ইমানের অধিকারী নয়, বরং হুজুর সাল্লাম বলেছেন যে কুফর এবং ইমানের ভিতর পার্থক্যকারী বিষয় হলো নামাজ, অর্থাৎ নামাজ পরিত্যাগ করা পার্থক্যকারী সূচক হলো নামাজ। এই যে কথা আমি বর্ণনা করেছি, সাহাবারা এই ব্যাপারে এত বেশি সাবধান ছিলেন, রাসূলুল্লাহ কথাকে সাহাবাদের ভিতর গভীরভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, এই কথা তাদের হৃদয়ে গভীরভাবে বদ্ধমূল ছিল। আর খোদা তালার নির্দেশের ব্যাপারে এত সচেতনতা তাদের ভিতর সৃষ্টি হয়েছে যে একটি রওয়ায়েতে আছে, আব্দুল্লাহ বিন শাকিক ওকাইলি বর্ণনা করেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নামাজ ছাড়া অন্য কোনো কাজকে পরিত্যাগ করা, ছেড়ে দেয়া কুফর মনে করতেন না বা কুফরি মনে করতেন না। আরও একটি হাদিস আছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছে যে কোন কাজ খোদার দৃষ্টিতে খুব পছন্দনীয়, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সময় মতো নামাজ পড়া। আমি বললাম যে তারপর কোনটি হুজুর, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পিতামাতার সাথে সৎ ব্যবহার। তারপর আমি নিবেদন করলাম এরপর কোনটি, তিনি বললেন যে খোদা তালার পথে জেহাদ করা, খোদা তালার পথে ধর্মের প্রচারের জন্য পুরোপুরি চেষ্টা করা। আরো একটি রওয়ায়েত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামত দিবসে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে বান্দাদের নিকট থেকে তা হলো নামাজ, যদি হিসাব সঠিক হয় তাহলে সে সফল এবং সে পরিত্রাণ প্রাপ্ত। যদি এই হিসাব ভুল হয়, হিসাব অসম্পূর্ণ থাকে, তাহলে সে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত। তার আবশ্যকীয় কর্মে যদি কোনো ত্রুটি থাকে, দেখো আমার বান্দার কোনো নফল কর্ম আছে কিনা, যদি নফল কর্ম থেকে থাকে তাহলে ফরজের ত্রুটি নফলের মাধ্যমে সুরাহা করা হবে। একইভাবে তার অন্যান্য কর্মের হিসাব নিকাশ নেওয়া হবে। সুতরাং আল্লাহ তাআলা এই যে গোপনে ইবাদত এবং নামাজের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, সেগুলো তো আসলে নফল। অনেক সময় অনেক ব্যস্ততার কারণে নামাজ আগে পিছিয়ে হয়ে যায় বা পুরো বিগলিত চিত্তে বিগলনের সাথে নামাজ পড়া সম্ভব হয় না। তো রাসূলুল্লাহ বলেন যে নামাজ পড়ো, নফল পড়ো, নফল সেই শূন্য স্থানকে পূর্ণ করবে, সেই ত্রুটিকে নফল দূর করবে। বা জামাত নামাজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আমরা মসজিদে এসে নামাজ পড়ি না, মসজিদের কিছু আদব কায়দা রয়েছে। প্রত্যেক মসজিদে আগমনকারী ব্যক্তিকে সেই আদব কায়দার কথা স্মরণ রাখা উচিত। নামাজ বা জামাত যখন দণ্ডায়মান হয়, একটি মৌলিক আদব হলো, নিয়ম হলো সারি সোজা রাখা। রাসূলের কারণে ইসলামের উপর অনেক গুরুত্ব দিয়েছেন, কারণ এর ফলে একটা তৌহিদ বা একত্ববাদের ব্যবহারিক দৃষ্টান্ত সৃষ্টি হয়। হযরত আবু মাসউদ বর্ণনা করেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সারি সোজা রাখার জন্য আমাদের কাঁধে হাত রাখতেন এবং বলতেন যে সারি সোজা করো, আগে পিছে দাঁড়াবে না, নতুবা তোমাদের হৃদয়ে ভেদাভেদে ভরে যাবে। আমার কাছে যারা বেশি ধর্ম বোঝে তারা দাঁড়াবে, তারপর যারা তাদের নিকটতর, তারপর যারা তাদের নিকটতর জ্ঞানের দিক থেকে। তো শাড়িকে সোজা রাখার উপর অনেক জোর দেওয়া হয়েছে পারস্পরিক সম্পর্কের জন্য আর আল্লাহ তাআলা দরবারে ঝুকার জন্য একান্ত আবশ্যক। এই শাড়ি সোজা রাখার ব্যাপারে মহিলাদের দৃষ্টি আজকে আমি এখানে আকর্ষণ করতে চাই। মহিলাদের পক্ষ থেকে সাধারণত এই অভিযোগ আসে এখানেও এবং অন্যান্য দেশেও। যখন আমি সফরে যাই, প্রায় সময় মহিলারা জুমা এবং জুমা ছাড়াও মসজিদে নামাজের জন্য আসেন, কিন্তু অভিযোগ হলো যে শাড়ি সোজা হয় না আর লাজনার ব্যবস্থাপনা এদিকে কোনো দৃষ্টি দেয় না। বরং অনেক সময় দেখা গেছে যে ওদাদার যারা আছে তারাও বক্র শাড়িতে দাঁড়িয়ে থাকে, মাঝে অনেক শূন্য স্থান থেকে যায়, বিশেষ করে জলসা ইত্যাদির যুগে যখন মার্কেটে এইরকম নামাজের ব্যবস্থা করা বা তাবুতের ব্যবস্থা করা হয়। মানে এই অভিযোগও আসে যে অনেক সময় হলে যখন নামাজ হয় সেখানে একই ধরনের অভিযোগ দেখা যায়। অনেক অসুস্থ এবং বয়স্ক মহিলারা শাড়ির মাঝে চেয়ার রেখে বসে যায়। যারা চেয়ারে বসতে বাধ্য তাদের স্মরণ রাখা উচিত যে এক সাইডে চেয়ার রাখবেন, যেভাবে এখানে ব্যবস্থা রয়েছে, অর্থাৎ পিছনে এখানে চেয়ার রাখার ব্যবস্থা আছে। কেননা যেভাবে আমরা দেখেছি নামাজের আদব কায়দার অন্তর্ভুক্ত শাড়ি সোজা রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে খুব যত্নবান ছিলেন। আর এটি স্মরণ রাখবেন যে জুমার খুতবা নামাজের একটি অংশ। অনেক মহিলা এবং অনেক মেয়ে যারা স্কুলে ছুটির কারণে আজকাল মসজিদে আসেন, মনে হয় তারা নামাজের পরিবর্তে জন্য আসেন যেন বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়ে যায়। দেখা বা মোলাকাত হয়ে যাওয়ার কথা বল যে আমি বলেছি বা এই উদ্দেশ্যে আসে, এটা যে বলেছি আমি, এটি কোনো কুধারণা নয়, বরং অনেকের ব্যবহারিক দৃষ্টান্ত থেকে ব্যবহারিক আচরণে এটা দেখা গেছে। যেমন গত খুতবা সম্পর্কে অভিযোগ এসেছিল, অনেক মেয়ে খুতবা চলাকালে মোবাইলে হয়তো টেক্সট মেসেজ পাঠাচ্ছিলেন বা কথা বলছিল অন্যদের সাথে, এবং অন্যের খুতবা অন্যের জুমা খারাপ করছিল। ছোট ছোট বাচ্চাদের সম্পর্কে একই অভিযোগ আসে। আজকাল সকলকেই পিতামাতা মোবাইল ফোন ধরিয়ে দিয়েছেন। তো নির্দেশ হলো, যদি খুতবা চলাকালে কেউ কথা বলে আর তাকে যদি বাধা দিতে হয়, হাতের ইশারায় বাধা দাও, কেননা খুতবা নামাজের অংশ। বাহ্যত এগুলো ছোট ছোট কথা, কিন্তু একান্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই এগুলোর ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি এত গুরুত্বপূর্ণ পয়গাম কাউকে দিতে হয় আর অর্থাৎ ফোন করতে হয়, আর জুমার পবিত্রতার ব্যাপারে উদাসীন হয়ে পড়ে মানুষ, মসজিদের পবিত্রতার ব্যাপারে উদাসীন যদি কেউ হয়, তা এখানে আসাই উচিত না, ঘরে বসে থাকা উচিত, অন্যদেরকে ডিস্টার্ব করা উচিত নয়। মহিলাদের ঘরে নামাজ পড়া এর থেকে মসজিদে এসে অন্যদের নামাজ খারাপ করা থেকে মহিলাদের ঘরে বসে নামাজ পড়া অনেক উত্তম। নামাজ বা জামাতের বা জামাত নামাজের আসল উদ্দেশ্য হলো হৃদয়ের বক্রতা দূর করে পারস্পরিক ভালোবাসা আর বন্ধন গড়ে তোলা, আল্লাহ তাআলার সামনে একতাবদ্ধ হয়ে ঝোঁকা, যেন এক খোদার ফজলকে আকর্ষণকারী হওয়া যায়, ঘৃণা বা অন্যের কষ্টের কারণ হওয়ার জন্য নয়। সুতরাং স্মরণ রাখবেন, যেখানে এক মোমেনের জন্য নামাজ প্রতিষ্ঠা করা আবশ্যক, আর আল্লাহর ফজলকে আকর্ষণের কারণ হয় নামাজ, সেখানে মসজিদের পবিত্রতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের বরাতে আরেকটি কথা আমি বলতে চাই, সবসময় স্মরণ রাখবেন, খেলাফতের সাথে ইবাদতের বড় গভীর সম্পর্ক রয়েছে। ইবাদত কি? ইবাদত হলো নামাজ, আর নামাজ ইবাদত বা ইবাদতে নামাজ, যেখানে মোমেনদের সাথে হৃদয়ের প্রশান্তির এবং খেলাফতের প্রতিশ্রুতি রয়েছে, সেখানে একই সাথে আকিমুস সালাতের নির্দেশ রয়েছে। তো সর্বপ্রথম সত্য, সর্বপ্রথম শর্ত দৃঢ়তার জন্য এবং খেলাফতের নিজাম থেকে লাভবান হওয়ার জন্য প্রথম শর্ত হল নামাজ, আর নামাজেই সত্যিকার অর্থে খোদা তালার ফজলকে আকর্ষণ করে থাকে। নতুবা আল্লাহ তালা বলেন, আমার এই নিয়ামতের পর, খেলাফতের যে নিয়ামত আছে সেটি লাভের পর যদি কৃতজ্ঞতার সাথে, কৃতজ্ঞতার চেতনা নিয়ে আমার ইবাদতের দিকে মনোযোগ না দাও, তাহলে এটি অবাধ্যতা হবে, এটি কৃতজ্ঞতা নয়, অকৃতজ্ঞতা। আর যারা অবাধ্য তাদের জন্য খেলাফতের কোনো প্রতিশ্রুতি নেই, বরং মোমেনদের জন্য প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এটি তাই এটি প্রত্যেক সেই ব্যক্তির জন্য সতর্কবাণী যে নিজের নামাজগুলোর প্রতি সঠিকভাবে মনোযোগ দেয় না, খেলাফতের নিজামে খেলাফতের কল্যাণ যদি পেতে হয় তাহলে আল্লাহ তাআলার এই নির্দেশের উপর অনুশীলন করো, আমল করো। ইয়া বদুনানি, অর্থাৎ এই শিক্ষার উপর আমল করতে হবে, ইবাদত করতে হবে। তো প্রত্যেক আহমদিকে এই কথা হৃদয়ে বদ্ধমূল করে নিতে হবে যে আল্লাহর যে নিয়ামত খেলাফতের আকারে জারি হয়েছে সেটি থেকে তখন লাভবান হতে পারবো যদি নামাজের আমরা হেফাজত করি। কিছুদিন সম্প্রতি পাকিস্তান থেকে আগত কোনো ব্যক্তি আমাকে লিখেছেন, আমাকে যে রাবাতে গিয়েছিলাম সেখানে ফজর এবং এশা সময় মসজিদে উপস্থিতি অনেক কমিটি চিন্তার বিষয় সেখানকার অধিবাসীদের জন্য এবং অন্যান্যদের জন্য। রাবাত একটি নমুনা আদর্শ, গত কয়েক বছর ধরে এদিকে অনেক বেশি মনোযোগ দেখা যাচ্ছিল, ভালো ভালো রিপোর্ট আসত, যারা আসা যাওয়া করতো তারা এসে বলতো যে মসজিদে উপস্থিতি বেড়ে গেছে, বাজারে নামাজের সময় দোকান বন্ধ করে মানুষ নামাজ পড়তে যায়। যদিও এই কথার উপর আমি ততটা বিশ্বাস করতে পারিনি, রাবুয়া সম্পর্কে আমার ধারণা ভালোই, সুধারণা রাখি, কিন্তু যদি কোনো আলস্য সৃষ্টি হয়ে থাকে এক্ষেত্রে, তাহলে সেখানকার অধিবাসীদের এদিকে নিজ থেকেই দৃষ্টি দেওয়া উচিত। আপনারা যে চেষ্টা করেছিলেন, এক পদক্ষেপ যে নিয়েছিলেন পুণ্যের দিকে, সেই পদচারণা আপনাদের এগিয়ে যাওয়া উচিত। আল্লাহ করুন আমার এই সুধারণা যেন সবসময় অটুট এবং অক্ষুণ্ণ থাকে। সার্বিকভাবে পাকিস্তানে বা পৃথিবীর প্রত্যেক আহমদি জামাতে যে যে স্থানে আহমদি আবাদ রয়েছেন, বসবাস করছেন, নামাজ কায়েম এবং প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষভাবে মনোযোগী হন, সবসময় স্মরণ রাখবেন যে জামাতের সভ্য সদস্যরা এবং খলিফার সাথে যে সম্পর্ক আছে, সেটি এই সম্পর্ক উভয়ের মাঝে সম্পর্ক তখন মজবুত হবে যদি ইবাদতের দিকে মনোযোগ থাকে। আল্লাহ তাআলা সকলকে পবিত্র নমুনা এবং দৃষ্টান্ত স্থাপনের তৌফিক দান করুন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নামাজের গুরুত্ব সম্পর্কে বলেন যে নামাজের তুলনায় গুরুত্বপূর্ণ কোন প্রার্থনা নেই বা ওয়াজিফা নেই, কারণ এতে আল্লাহর প্রশংসা, ইস্তিগফার, দরুদ শরীফ, সমস্ত ইবাদত এবং বিভিন্ন দোয়া এতে অন্তর্ভুক্ত রয়েছে। এটি নামাজ, এর মাধ্যমে সকল প্রকারের দুঃখ কষ্ট এবং পেরেশানি দূর হয়, সমস্যার সমাধান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র চিন্তিত হলে নামাজে দাঁড়িয়ে যেতেন, সেই কারণে বলা হয়েছে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, হৃদয়ের প্রশান্তি এবং মনের শান্তির জন্য নামাজের তুলনায় বড় কোনো উপায় নেই। মানুষ নিজেদের পক্ষ থেকে বিভিন্ন প্রকারের প্রার্থনা এবং ওজিফা আবিষ্কার করে মানুষকে ভরসাদার মুখে ঠেলে দিয়েছেন, এবং নতুন শরীয়ত রাসূলুল্লাহ শরীয়তের মোকাবেলায় প্রস্তাব করা হয়েছে, আমার উপর অপবাদ লাগানো হয় যে আমি নবুয়তের দাবি করেছি, কিন্তু আমি দেখি আর আশ্চর্য হয়ে দেখি যে তারা নিজেরা শরীয়ত আবিষ্কার করেছে এবং নবী বনে বসেছে, পৃথিবীকে বিভ্রান্ত করছে। এই যে ওজিফা বা এই যে প্রার্থনা, এটি পৃথিবীকে এমন জায়গায় নিয়ে গেছে যে তারা শরীয়তকে ছেড়ে দিয়েছে। এমন মানুষও দেখা গেছে যে তারা নিজেদের রীতি এবং তাদের ওজিফাতে এমনভাবে নিমগ্ন থাকে যে নামাজের কোথাও মনে থাকে না। অর্থাৎ আমি মৌলানা সাহেবের কাছে শুনেছি, মৌলভী সাহেবের কাছে শুনেছি, অর্থাৎ মৌলভী হাকিম নুরুদ্দিন সাহেবের কাছে শুনেছি যে অনেক সময় অনেক গদ্দিনশীন হিন্দুদের অনেক মন্ত্র ওয়াজিফা বা জিকির হিসাবে পড়া, আমার মতে সবচেয়ে বড় ওয়াজিফা হলো নামাজ। নামাজকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পড়া উচিত, বুঝে বুঝে পড়ো। মাসনুন দোয়ার পর নিজের ভাষায় নিজের জন্য দোয়া করো, এর ফলে হৃদয়ের প্রশান্তি লাভ হবে এবং আল্লাহ তাআলা চাইলে সমস্ত সমস্যার মাধ্যমে সমাধান হয়ে যাবে। নামাজ আল্লাহ তাআলাকে স্মরণের মাধ্যম, এই কথা এই কারণে আল্লাহ তাআলা বলেন যে আকিমাস সালাত আলি দিকরি। দ্বিতীয় কথা যা আমি পূর্বে উল্লেখ করেছি তা হল নামাজের সাথে আর্থিক কোরবানির প্রতি মনোযোগী হওয়া। আল্লাহ তাআলার ফজলে সচরাচর আহমদীদের আর্থিক কোরবানির দিকে দৃষ্টি রয়েছে, কিন্তু এক্ষেত্রেও দেখা গেছে যে যারা আর্থিক ত্যাগ স্বীকার করেন বারবার প্রত্যেক কোরবানির ক্ষেত্রে তারাই ভূমিকা রাখেন, কিন্তু একটা শ্রেণীর যারা একান্ত সচ্ছল, যাদের সামর্থ্য অনেক বেশি, তারা সামর্থ্য অনুসারে চাঁদা আদায় করে না। আমি নামাজের কথা বলতে গিয়ে বলেছিলাম যে যেখানে আল্লাহ তাআলা খেলাফতের মাধ্যমে দৃঢ়তা সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে সেটিকে ইবাদতের সাথে শর্ত যুক্ত করেছেন, পরের আয়াতে ইবাদতের ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা, অর্থাৎ তারা নামাজ প্রতিষ্ঠাকারী, নামাজ কায়েমকারী। কিন্তু একই সাথে সেখানে আল্লাহ তাআলা কথাও বলেছেন যে তারা নামাজ কায়েম করবেন, শুধু নামাজ সম্পর্কে আলাদা আলাদা কথা শেষ করেননি, বরং বলেন যে ওয়াতুজ যাকাতা, অর্থাৎ তারা যাকাত, অর্থাৎ যাকাত দাও,
যাকাত আর মালি কুরবানি ভি ইস্তিকামে খিলাফত,
যাকাত এবং আর্থিক কুরবানি খেলাফতের দৃঢ়তা এবং এই নিয়ামত লাভের কারণ। তারপর বলেন যে ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, আর রাসূলের আনুগত্য করো যেন তোমাদের উপর দয়া প্রদর্শন করা যেতে পারে। আমরা আহমদেরা সৌভাগ্যবান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে আমরা তার মসিহ এবং মাহদীকে মেনেছি। একই সাথে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের স্থায়ী শুভ সংবাদ দিয়েছেন। খেলাফতের এই যে নিজাম এবং ব্যবস্থাপনা, এটি রসুলের আনুগত্যের একটি ধাপ। সে যুগে ধর্মের প্রয়োজনে আর্থিক কোরবানি যে করা হয়েছে তা আল্লাহ এবং রসুলের ইচ্ছার অধীনেই হয়েছে। স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাতের বাহিরে যে সমস্ত খরচ হতো তার জন্য চাঁদা নেওয়া হতো, ঠিক আছে, যে যাকাতের নিজস্ব একটা অসাধারণ গুরুত্ব আছে, কোরআনে তার উল্লেখ আছে, কিন্তু একই সাথে অন্যান্য অনেক প্রয়োজনের খাতিরে আর্থিক কোরবানির কথাও রয়েছে। আমি এই কথাটা স্পষ্ট করতে চেয়েছি, জামাতে অনেকেই মনে করেন যাকাতের ব্যবস্থাপনা নেই, আমরা মনোযোগ দেই না। জামাতে যাকাতের ব্যবস্থাপনা রয়েছে, যাদের জন্য যাকাত আবশ্যক তাদের যাকাত দেওয়া উচিত। অনেক মুনাফিক স্বভাব বা দুর্বল বা অজ্ঞ বলা উচিত, অনেক সময় অজ্ঞ থেকে থাকে তারা, অনেকের মাথায় এই কুমন্ত্রণা সৃষ্টি করে। আর নবাগত আহমদি এর ফলে অনেক সময় হোঁচট খায়, তারা মনে করে জামাত চাদার ইসলামী রীতি প্রতিষ্ঠিত না করে নিজেদের নিজাম চালায়। প্রথম কথা হল যাকাত সবার জন্য আবশ্যক নয়, যাকাত কিছু শর্ত সাপেক্ষে আবশ্যক। দ্বিতীয়ত যাকাতের হার এত অল্প যে আজকালকার চাহিদা পূরণ করা হওয়া সম্ভব নয়, তাই আমি বলে বলেছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অতিরিক্ত খরচের জন্য অতিরিক্ত চাঁদা যাকাতের বাহিরেও নেওয়া হতো। যাকাতের গুরুত্বকে কোনো গুরুত্ব এবং আবশ্যকতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যাদের জন্য যাকাত আবশ্যক তাদের দৃষ্টি আকর্ষণ করছে, যাকাত দেওয়া আবশ্যক, অবশ্যই যাকাত দেওয়া উচিত, বিশেষ করে মহিলাদের জন্য এটি ফরজ। যে অলংকার তারা বানিয়ে রেখেছেন স্বর্ণের উপর যাকাত রয়েছে। দ্বিতীয়ত আমি বলেছি যে খিলাফত নবুয়তের ধারার একটি ধাপ, আর এই যুগে নবুয়তের পদ্ধতিতে খিলাফতের প্রতিশ্রুতি রয়েছে, তাই খলিফাদের নিযুক্ত চাঁদা এবং তাহরিক আল্লাহ এবং রসুলের নির্দেশের অধীনস্থ, তাই এইগুলো আদায়ের দিকে দৃষ্টি দেওয়া উচিত। অনেকেই চাঁদার হার নিয়ে আপত্তি করে যে মাসে মাদের যুগে কোনো হার ছিল না, পরে নিযুক্ত করা হয়েছে। হুজুর বলছেন যে প্রয়োজন অনুসারে তা নির্ধারিত করা হয়েছে পরবর্তীতে। সুতরাং খেলাফতের সাথে সংশ্লিষ্ট হয়ে যেখানে নামাজ কায়েম হবে, যেখানে যাকাত আদায় হবে, আর্থিক কুরবানি হবে, এতাহাতের যেখানে আদর্শ থাকবে যার ফলে ধর্ম দৃঢ় হবে, সেখানে আল্লাহ এবং রসুলের নির্দেশের উপর প্রতিষ্ঠিত হয়ে আমল করে একজন মোমেন খোদা তালার দয়া এবং করুণার ওয়ারেশ বা উত্তরাধিকারী হবে। অনেক অনেক জামাতের চাঁদা আমের বাজেট পুরো করার চিন্তা থাকে, তারা চিন্তিত হয়। খোদা তালার জামাতের উপর সবসময় ফজল চলে আসছে, জামাতের সদস্যদের কোরবানির প্রেরণার ফলে জামাত তৌফিক পাচ্ছে এবং তারা তাদের এই দায়িত্বকে যথাযথভাবে পালন করে আসছে। আর সবসময় খোদা তালার ফজলে জামাতের বন্ধুগণ নিজেদের দায়িত্বকে যথাযথভাবে পালন করে ওহদাদারদের উদ্বেগ এবং উৎকণ্ঠাকে ভুল প্রমাণ করেছেন। এবছরও ইনশাল্লাহ তাই হবে, আমার এ ব্যাপারে কোনো চিন্তা নেই। কিন্তু যেভাবে আমি বলেছি, একটি শ্রেণী এমন আছে যারা নিজেদের এই দায়িত্বের প্রতি সঠিকভাবে মনোযোগী নয়। তারা মনে করে পুরো হারে চাঁদা দিলে তাদের আয় কমে যাবে, এটি খোদা তালার সম্পর্কে বজ্জন্যী বা কুধারণা। অথচ আল্লাহ তালা বলেন যে যদি তোমাদের ইমান দৃঢ় থাকে আর তাকওয়ার পথে যদি তোমরা চলে থাকো আর ইবাদতের দিকে যদি দৃষ্টি থাকে, তাহলে এই কুধারণা পোষণ করবে না আল্লাহ তালা সম্পর্কে। কারণ আল্লাহ তালাই তোমাদের জন্য রিজিকের জীবিকার পথকে প্রশস্ত করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে যে খোদা তালার খাতিরে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তালা তার জন্য সকল সংকীর্ণতা এবং কষ্ট থেকে বের হওয়ার রাস্তা খুলে দেন এবং রাস্তা তাকে দেখিয়ে দেন এবং বলেন যে ওয়ারজুক মিন হাইসু লা ইয়াহতাসিব, তিনি মুত্তাকিকে এমন স্থান থেকে জীবিকা দিয়ে থাকেন যেখান থেকে রিজিকের কথা ভাবাই যেতে পারে না। এটি আল্লাহর প্রতিশ্রুতি, প্রতিশ্রুতিকে রক্ষা করার ক্ষেত্রে আল্লাহর তুলনা বেশি সত্য কে? সুতরাং খোদার পরে ইমান আনো, আল্লাহ তাআলাকে যে ভয় করে সে কখনো ব্যর্থ হয় না, সে কখনো নাকাম হয় না। ইয়া যা আল্লাহ মাখরাজা, এটি অনেক বড় একটি শুভ সংবাদ। তাকে অবলম্বন করো, আল্লাহ তাআলা নিজেই তোমাদের জন্য যথেষ্ট হবেন, তিনি তার সকল প্রতিশ্রুতি রক্ষা করবেন। অনেকেই মনে করে যে আমরা যে কাজ করছি বৈধ হোক বা অবৈধ, সেই কাজ ছাড়া বা পরিত্যাগ করা এটি অনেক কঠিন কাজ। এরা আল্লাহ তাআলাকে রাজেক বা রিজেক দাতা মনে করে না। কিছুদিন পূর্বে আমি বলেছিলাম যে যারা শুকরের মাংস পাকানো বা বিক্রি করা বা সরাসরি ব্যবসার সাথে জড়িত, তারা যেন এই কাজ ছেড়ে দেয়। যদি কাজ করতে হয় তাহলে এমন লোকদের নিকট থেকে চাঁদা নেওয়া হবে না। জার্মানিতে আল্লাহ তাআলার ফজলে জার্মানির জামাত কঠোরভাবে এর উপর আমল করেছে, প্রতিষ্ঠিত হয়েছে। অন্যত্র এই দৃষ্টান্ত স্থাপন করা চাই, কিন্তু আমাকে কিছু এমন মানুষ যারা এমন স্থানে কাজ করত বা ব্যবসা করতো, তারা লিখেছে যে আমাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাবে, এই হবে সেই হবে। আমি বলেছি যে যাই হোক, যদি সরাসরি এই কাজে জড়িত থাকো তাহলে তোমাদের কাছ থেকে চাঁদা নেওয়া হবে না। এই সেই রিজেক তোমরা যদি খেতে খাও, আল্লাহর সম্পদে তার কোনো অংশকে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে নিজে তা ব্যবহার করো, কিন্তু খোদা তালার ফজলে জামাতের এমন কোনো সমস্যা নেই। আল্লাহ জামাতের চাহিদা পূরণ করেন এবং সবসময় করবেন ইনশাআল্লাহ। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতুওয়াসসালামের সাথে খোদা তালার প্রতিশ্রুতি রয়েছে যে আমি ইনশাআল্লাহ কোনো অভাব রাখব না, প্রয়োজন অনুসারে যখনই প্রয়োজন দেখা দেবে আল্লাহ তাআলা সেই চাহিদা বা অভাব মোচন করবেন। জামাতও বড় চিন্তিত ছিল যে অনেক লোকের কাছ থেকে চাঁদা নেওয়া বন্ধ করতে হবে, কিন্তু আমাকে সেক্রেটারি মাল লিখেছেন যে এবার যে বাজেট এসেছে এত বর্ধিত আকারে এসেছে যে ভাবাই যায় না, পূর্বে এতটা বাড়েনি কখনো বাজেট। তো এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যে ইয়ারজুক হুমিন হাইসুলা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা দেবেন এবং অকল্পনীয় ভাবে দেবেন এবং দেন, কিন্তু তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার প্রয়োজন। সচরাচর পৃথিবীর সর্বত্র চাঁদায় আম বাড়ছে, আর এটি খোদা তালার আল্লাহ তালার ফজলে। চাঁদায় আমি জামাতের খরচ আদির মূলত এর মাধ্যমে খরচ আদি চলে থাকে, কিন্তু আফ্রিকান দেশগুলো দৃষ্টি আকর্ষণ করছে যে সেখানে এদিকে যতটা মনোযোগ সৃষ্টি হওয়া উচিত ছিল ততটা হচ্ছে না। আফ্রিকান দেশগুলোতে, নাইজেরিয়াতে সকল শাখায় জামাতের উন্নতি হচ্ছে, একেবারে চাঁদার ক্ষেত্রেও হচ্ছে। আমি আশা করি চাঁদায় আমের দিকেও তাদের দৃষ্টি নিবদ্ধ হবে, কেননা অন্যান্য খাতে অন্যান্য তাহারিকে তাদের মনোযোগ অনেক বেশি দেখা যাচ্ছে। নাইজেরিয়াতে মোটের উপর সচরাচর জেনারেলি দেশের অবনতি হচ্ছে, তেল সম্পদ থাকা সত্ত্বেও দুর্নীতি এত বেশি যে দেশ উন্নতি না করে অবনতি করছে। কিন্তু আল্লাহ তাআলার ফজলে একই দেশের মানুষ যারা জামাতে অন্তর্ভুক্ত, যারা আহমদী, তাদের প্রকৃতি বদলে গেছে, তাদের স্বভাব ধাত বদলে গেছে। আল্লাহ কোরআনের পবিত্র পরিবর্তন যেন ক্রমশ বাড়তে থাকে, আর অন্যান্য আফ্রিকান দরিদ্র দেশের আহমদিরাও আহমদীয়তের উন্নত মানকে সামনে রাখুন, আর্থিক কোরবানির দিকে মনোযোগ দিন, আর এই সচেতনতা যেন সৃষ্টি হয় যে আমাদের নিজেদের আত্মার পবিত্রতার জন্য আমাদেরকে আর্থিক ত্যাগ স্বীকার করতে হবে। স্বদেশ প্রেম হুবুল ওয়াতন মিন আল ঈমান, বা স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। এরপর প্রতিষ্ঠিত হয়ে প্রত্যেক আহমদীকে নিজের ভিতর পবিত্র পরিবর্তন আনয়ন করে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির চেষ্টা করা উচিত, এবং উন্নত আখলাকের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত, কোরবানির ক্ষেত্রে উন্নতির চেষ্টা অব্যাহত রাখা উচিত। ধনী দেশের আহমদী এবং দরিদ্র দেশের আহমদীও এই কথার উপর আমল করে, যে স্বদেশ প্রেমী মানের অঙ্গ, এর উপর আমল করে স্বদেশীদের জন্য যেখানে দোয়া করবেন সেখানে এই চেষ্টাও করুন যে তাদের ভিতরও আখলাকি এবং আধ্যাত্মিক পরিবর্তন আনয়নকারী হন, যেন স্বদেশে একটা বিপ্লব সৃষ্টি করতে পারেন। সুতরাং প্রত্যেক আহমদীর এই কথার দিকে বিশেষ দৃষ্টি দেন যে তাকে তার নিজের নামাজের হেফাজত করতে হবে, ইবাদত এবং কোরবানির মানকে উন্নত করতে হবে, তাহলে পৃথিবীতে সত্যিকারের বিপ্লব আনয়নকারী হতে পারবেন এবং নিজেকে সেই মানে আপনি নিয়ে যেতে পারবেন যে মানে আল্লাহ তাআলা আমাদেরকে আনতে চান বা দেখতে চান, আর যা খোদা তাআলার সন্তুষ্টির কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মান এবং লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
একটি দুঃখজনক সংবাদ রয়েছে, জামাতের এক বুজুর্গ জনাব চৌধুরী হাবিবুল্লাহ সিয়াল সাহেব, যার বয়স 80 বছর ছিল, তিনি নিজের জমিতেই থাকতেন। 8 এপ্রিল প্রভাতে অজ্ঞাত পরিচয় কিছু মানুষ তাকে শহীদ করে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ঘর নামাজের কেন্দ্র ছিল জোহর আসর এবং মাগরিবের নামাজ সেখানে হতো। রাতের বেলা কয়েক ব্যক্তি তার ঘরে এসে তার উপর আক্রমণ করে। পোস্টমর্টমের রিপোর্ট অনুসারে বালিশ প্রথমে তাকে বেঁধে ফেলা হয়, তার পা এবং হাত বেঁধে ফেলা হয়, তারপর শ্বাসরুদ্ধ করা হয়, করে শহীদ করা হয়, এরপর ছুরি মারা হয়। পরের দিন তার পুত্রবধূ যখন সেখানে যান, জানা গেল যে ঘরে তার লাশ পড়েছিল। তিনি আহমদীদেরকে খবর দিলেন এবং পুলিশকে সংবাদ দিলেন। তো জানা গেছে যে পাশের কিছু এমন মানুষ আছে দুষ্কৃতিপরায়ণ, যারা আহমদীয়তের বিরোধী, তারা তাকে শহীদ করে আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে উন্নীত করুন। দেশের মানুষ বরং সরকারকে আল্লাহ তাআলা বিবেক দিন যে যেখানে এমন ব্যবহার হচ্ছে, যা থেকে বোঝা যায় কোনো আইন নেই, আর আহমদী যারা নাগরিক তাদেরকে হেফাজত, তাদের হেফাজতের তৌফিক দান করেন, নতুবা আল্লাহ তাআলা কিছুটা ঢিল দেন, এক সীমা পর্যন্ত তিনি ঢিল দেন। দ্বিতীয় দুঃখজনক সংবাদ কুরাইশী মাহমুদুল হাসান সাহেব সম্পর্কিত। তিনি সারগোদার নায়েব আমির ছিলেন দীর্ঘকাল, বয়স 92 বছর ছিল। সম্প্রতি তিনি মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘকাল জামাতের খেদমত করেছেন, বিভিন্ন পদে সারগোধাতে ছিলেন, হযরত মির্জা আব্দুল হক সাহেবের সাথে দীর্ঘকাল কাজ করেছেন আর মুসি ছিলেন। বেহেশতে মাগফিরাতে দাফন হয়েছেন, আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবার, একইভাবে সিয়াল সাহেবের পরিবারকে ধৈর্য দান করুন। এখন জুমার নামাজের পর ইনশাআল্লাহ উভয়ের নামাজের জানাজা গায়েব পড়ব।
ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়াইতা'ই যিল قُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ اذْكُرُوا اللَّهَ يَذْكُرْكُمْ وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ